SBS রেডিও। শ্রোতা বন্ধুরা, এবারের বিশ্বকাপ ফুটবলে যে বল ব্যবহৃত হচ্ছে সেটির নাম টেলেস্টার 18। 1970 সালের বিশ্বকাপের ম্যাচ বলের নামও ছিল টেলেস্টার। টেলিভিশন স্টার এই ফুটবলটিকে সাদা কালায় তৈরি করা হয়েছিল। এছাড়া 2014 সালের বিশ্বকাপে ব্যবহার করা হয়েছে ব্রাজুকা বল এবং 2010 সালের বলটির নাম ছিল জাবুলানি। এই বলগুলো নিয়ে সমালোচকগণ উদ্বিগ্ন ছিলেন। কেউ বলতে পারেন, বল তো বলই, কিন্তু আসলে বিষয়টি এত সাদামাটা নয়। বলের ডিজাইনের সঙ্গে এটির আচরণ নির্ভর করে, এর প্রভাব খেলোয়াড়দের দক্ষতার উপরও পড়তে পারে। এখানে আরেকটি মজার বিষয় হচ্ছে, 1930 সালের প্রথম বিশ্বকাপের ফাইনাল ম্যাচটিতে খেলা হয় দুটি বল দিয়ে। প্রথমার্ধের বলটি দিয়েছিল আর্জেন্টিনা এবং দ্বিতীয়ার্ধের বলটি দেওয়া হয়েছিল উরুগুয়ের পক্ষ থেকে, এবং সে বলটি ছিল প্রথমার্ধের বলের তুলনায় বেশি ওজনের এবং বড়। শ্রোতা বন্ধুরা, এবারের আসরের টেলেস্টার 18 এর অ্যারোডাইনামিক্স নিয়ে গবেষণা করেছেন মেলবোর্নের RMIT ইউনিভার্সিটির অ্যারোডাইনামিক্স সেন্টারের প্রফেসর ডক্টর ফিরোজ আলম। কথা বলছি ডক্টর ফিরোজ আলমের সঙ্গে। ডক্টর ফিরোজ আলম, SBS বাংলায় আপনাকে স্বাগতম।
ধন্যবাদ।
ফুটবল খেলায় বলের ডিজাইন কি কোনো গুরুত্ব রাখে?
হ্যাঁ, ডিজাইন হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ডিজাইনের উপরে নির্ভর করে বলের অ্যারোডাইনামিক বিহেভিয়ার বর্ণিত হবে বা চিহ্নিত হবে, কারণ এটা এত ইম্পর্ট্যান্ট যে বিভিন্ন স্পিডে এর অ্যারোডাইনামিক রেজিস্ট্যান্সটা নির্ভর করবে বলের স্তরের বৈশিষ্ট্যের উপরে, যেটাকে আমরা ইংরেজিতে বলি সারফেস ক্যারেক্টারিস্টিক্স। এটা বলের উপরের যে রাফনেস থাকে সেটা, এবং এই রাফনেসের সঙ্গে আরেকটা জিনিস যুক্ত হয়, সেটা হচ্ছে বলের বিভিন্ন প্যানেলগুলা যেখানে সংযুক্ত করে, যেটাকে আমরা ইংরেজিতে বলি সিম। এই সিমের দৈর্ঘ্য, এই সিমের প্রস্থ এবং এই সিমের গভীরতা। একটা জিনিস মনে রাখতে হবে যে পারফেক্ট স্ফিয়ার বা যেটাকে সঠিক গোলক যদি হয়, তাহলে এর যে কোনো সাইডই বাতাসের সম্মুখীন হোক না, এর অ্যারোডাইনামিক রেজিস্ট্যান্স, যেটাকে বায়ু প্রতিরোধ অনেক সময় বলা যেতে পারে, এটার ভেরিয়েশন সাধারণত হবে না দুই সাইড, এর যে কোনো সাইডই বাতাসের সম্মুখীন হোক। সুতরাং এইভাবে দেখা যাচ্ছে যে বলের সারফেস ক্যারেক্টারিস্টিক্স উপর নির্ভর করে অ্যারোডাইনামিক বিহেভিয়ার, অর্থাৎ বলটা বাতাসে কিভাবে এটা উড়বে এবং এর পার্শ্ব বিচ্যুতি বা সাইডো ডেভিয়েশন হবে কিনা, এটা নির্ভর করবে। ফলে আপনি ঠিকই বলেছেন যে বলের ডিজাইন অনেক গুরুত্বপূর্ণ এই খেলার জন্য।
মানে বলা যায় যে যখন কোনো প্লেয়ার রেইনবো কিক করেন বা ব্যানানা কিক করেন, তো এর সঙ্গে বলের আকারের এবং ডিজাইনের একটি সম্পর্ক আছে।
হ্যাঁ, অ্যাবসলুটলি।
আচ্ছা, এবারে ব্যবহৃত টেলেস্টার 18, এই বলটি কি আগের গুলোর চেয়ে ভিন্ন?
এই বলটা অনেকটাই ভিন্ন। আমি যদি একটু পেছনের দিকে বলি, তাহলে আমাকে বলতে হয় 2002 সালে যে বলটা ইউজ করেছিল তার নাম ছিল ফেবারনোভা বল। এটা ছিল 32টা প্যানেল, এগুলো স্টিচ করেছে, মানে জোড়া লাগিয়েছে সেলাই করে। এর যে সিম লেন্থ প্রায় 4050 মিলিমিটার। এরপরে 2006 সালে যে বলটা ইউজ করেছে, যেটার নাম হলো টিম গাইস্ট, জার্মানিতে ইউজ করা হয়েছিল, এটা প্রথম 14 প্যানেলে তৈরি হয়। এবং এই ফার্স্ট যে প্যানেলগুলোকে থার্মালি বন্ডেড হয়েছে, স্টিচ বা সেলাই জিনিসটা বাদ দেওয়া হয়েছে, এবং এর লেন্থ ছিল প্রায় 3450 মিলিমিটার। তারপরে 2010 সালে সাউথ আফ্রিকাতে জাবুলানি বলটা ইউজ করা হয়, এটা ছিল 8 প্যানেল, 14 প্যানেলের পরিবর্তে 8 প্যানেল, এবং এটাও থার্মালি বন্ডেড, এবং এর প্যানেল বা সিম লেন্থ ছিল সবচেয়ে কম 2030 মিলিমিটার। তারপরে 2014 সালে ব্রাজিলে ব্রাজুকা বলটা ইউজ করা হয়, এটাও 6টা প্যানেল, 8 প্যানেল পরিবর্তে, এবং এর দৈর্ঘ্য ছিল প্রায় 3270 মিলিমিটার। এবার আসুন আমাদের টেলেস্টা 18, যেটা এবছর এখন ব্যবহার হচ্ছে, এটা 6টা প্যানেল ব্রাজুকার মতোই, কিন্তু এর মজার ব্যাপার হচ্ছে এর সিম লেন্থ বা সংযুক্তির দৈর্ঘ্য, এটা হচ্ছে প্রায় 4195, ধরুন প্রায় 4.2 মিটার লেন্থ কম্পেয়ার টু লাস্ট ইয়ার, গত বছরের তুলনায়। গত বছরের ব্রাজুকা বল ছিল 3.3 মিটার, আর এটা হচ্ছে 4.2 মিটার। এগুলো একটা। আরেকটা জিনিস আছে, যে ব্রাজুকা বলের থেকে বলটা আমরা ডিফারেন্সটা দেখি, শুধু যে সিমের লেন্থ সংযুক্তির দৈর্ঘ্য এটাই না, এর উইথ, এর ডেপথ এবং এর যে সারফেস ক্যারেক্টারিস্টিক্স, যে পিম্পল, এটাও কিন্তু ডিফারেন্স। সুতরাং এদিক দিয়ে যদি আপনি চিন্তা করুন, তাহলে এই বলটা অবশ্যই আগের থেকে অনেক ভিন্নতা। তবে এই বলের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে, যে আমরা ধরে নেই যে অ্যারোডাইনামিকভাবে বলটা অত্যন্ত স্টেবল থাকবে ফ্লাইটে। যদি বলের যে কোনো সাইডই যখন বাতাসের সম্মুখীন হয়, তখন যে রেজিস্ট্যান্স তৈরি হয়, আরেকটা সাইড যখন ফেস করে তখন যদি একই পরিমাণ রেজিস্ট্যান্স তৈরি হয়, তাহলে আমরা ধরে নেই যে সাইডের ডেভিয়েশনটা বা পার্শ্ব বিচ্যুতি ঘটে না, দ্যাট হচ্ছে পারফেক্ট বল। যদি সেদিক দিয়ে আমরা চিন্তা করি, তাহলে টেলেস্টা বল হচ্ছে অত্যন্ত স্টেবল বল, এর পার্শ্ব বিচ্যুতির যে পার্থক্য সেটা হচ্ছে less than 2%।
রাশিয়ার ভৌগোলিক অবস্থান, আবহাওয়া এবং এই যে আপনার বলের গঠন, এগুলো সবগুলো মিলে কিরকম প্রভাব রাখে?
এটা অত্যন্ত চমৎকার প্রশ্ন করেছেন। একটা জিনিস মনে রাখতে হবে যে যে মাঠগুলো খেলা হয় সেই মাঠগুলো কত উঁচুতে আছে সমুদ্রপৃষ্ঠ থেকে। সাধারণত আমরা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রতি 1 কিলোমিটার উঁচুতে সাধারণত গড়ে 6 ডিগ্রি তাপমাত্রা কমে যায়। তাপমাত্রা যত কমবে এবং অ্যাটমসফিরিক প্রেশারও কমে যায়, তাপমাত্রা যত কমবে তত বাতাসের ঘনত্ব কমে যায়, যত বাতাসের ঘনত্ব কমবে তত এয়ার রেজিস্ট্যান্সও কম। ফলে এটার সঙ্গে সরাসরি সম্পর্ক আছে বলের অ্যারোডাইনামিক রেজিস্ট্যান্সের সঙ্গে। ধরে নিন যে আমরা যদি দেখি বিগত 2 গেম, যেটা হয়েছিল সাউথ আফ্রিকাতে আর একটা হয়েছিল 2014 সালে ব্রাজিলে, সাউথ আফ্রিকাতে 10টা সিটিতে খেলা হয়েছিল, যে এর ভিতরে সর্বোচ্চ মাঠের উচ্চতা যেটা জোহানেসবার্গ সেটা প্রায় 2 কিলোমিটার অ্যাবভ দ্য সি লেভেল, আর সবচেয়ে নিচু যেটা ছিল সেটা কেপ টাউন প্রায় 7 মিটার ফ্রম দ্য সি লেভেল। সুতরাং আপনার যখন একই প্লেয়ার একই বল যখন খেলবে জোহানেসবার্গে 2 কিলোমিটার উচ্চতায়, তখন কিন্তু বাতাস কিন্তু অনেক ফিন এবং ঘনত্ব অনেক কম, সুতরাং তার এয়ার রেজিস্ট্যান্স হবে অনেক কম। সুতরাং সেক্ষেত্রে তাকে কিন্তু পুশ করতে হবে অনেক কম ফোর্স দিয়ে তুলনামূলকভাবে কেপ টাউন থেকে। সুতরাং এবার আমরা আসি যদি ব্রাজিলের ক্ষেত্রে, ব্রাজিলে 14টা শহরে খেলা হয়েছিল এবং সেখানে দেখা গেছে যে এভারেজ হাইট ছিল প্রায় 354 মিটার সমুদ্রপৃষ্ঠ থেকে এবং এবারে তাপমাত্রা ছিল প্রায় 22 ডিগ্রি। কিন্তু সর্বোচ্চ শহর যেটাতে সমুদ্রপৃষ্ঠ থেকে উঁচু সেটা ছিল ব্রাসিলিয়া, প্রায় 1.2 কিলোমিটার অ্যাবভ দ্য সি লেভেল। সুতরাং এখানেও কিন্তু এয়ার ডিফারেন্স হবে। কিন্তু রাশিয়ার ক্ষেত্রে যখন আমরা আসি, এবার রাশিয়াতে খেলা হচ্ছে প্রায় 11টা শহরে এবং এখানে এভারেজ উচ্চতা হচ্ছে সমুদ্রপৃষ্ঠ থেকে 88 মিটার এবং টেম্পারেচার হচ্ছে 18 ডিগ্রি সেলসিয়াস। ফলে এবং সবচেয়ে উঁচু যে শহরটা সমুদ্রপৃষ্ঠ থেকে সেটা হচ্ছে একেতেরিনবুর্গ, মাত্র 245 মিটার সমুদ্রপৃষ্ঠ থেকে। সুতরাং এই ক্ষেত্রে এবার ওয়ার্ল্ড কাপে আমরা এই এয়ার টেম্পারেচারের যে ভেরিয়েশন এবং বাতাসের যে পুরুত্বের ভেরিয়েশন এটা কিন্তু বলা যায় নেগলিজেবল। ফলে আমরা এদিক থেকে কোনো বলের বিভিন্ন বিহেভিয়ার আমরা দেখতে পাবো না, যে এক শহর থেকে আরেক শহরে, এক স্টেডিয়াম থেকে আরেক স্টেডিয়ামে খেলা যখন হবে।
বল পাসিং এর ক্ষেত্রে কিংবা মনে করেন যে গোলকিপার যখন বলটা ধরে, এগুলোর ক্ষেত্রে বলের গঠন বা এই টেকনিক্যাল বিষয়টা কিভাবে প্রভাব রাখে?
এটা খুবই, এবারকার যে টেলেস্টা বল এটা আমি বলবো যে স্ট্রাইকারদের জন্য ফ্যান্টাস্টিক বল, কারণ দেখ তারা যেদিকে টার্গেট করবে সঠিকভাবে ওই বলটা পৌঁছাতে পারবে। আর যদি যদি গোলকিপারের পয়েন্ট অফ ভিউ দেখেন, তাহলে এই বলের সিম এবং বেশ করে যে পিম্পল, যে সারফেস রাফনেসটা, এটা একটু ফ্ল্যাট ব্রাজুকা বলের থেকে। ফলে এই বলটা একটু স্লিপারি দেন ব্রাজুকা বল, আর ফলে গোলকিপারের পয়েন্ট অফ ভিউ থেকে একটু ডিফিকাল্ট হবে বলটা ক্যাচ করা। কিন্তু আরেকটা জিনিস আমি বলি যে এই বলের আমরা অ্যারোডাইনামিক টেস্টিং করে দেখেছি, টেলেস্টা বলটা এর কিন্তু অ্যারোডাইনামিক রেজিস্ট্যান্সটা হচ্ছে 60 কিলোমিটার পার আওয়ারের নিচে এর রেজিস্ট্যান্স একটু বেশি, এবং এই 60 কিলোমিটারের নিচে পার আওয়ার 60 কিলোমিটার নিচে এই জায়গাটাই হচ্ছে শর্ট পাসের জন্য সাধারণত আমরা ইউজ করি। এবং এক্ষেত্রে যেহেতু এর রেজিস্ট্যান্স ব্রাজুকা বলের থেকে একটু বেশি, ফলে প্লেয়ারকে একটু হার্ড কিক করতে হবে, না হলে এই বলটা সঠিক জায়গায় পৌঁছাবে না, একই যদি কম্পেয়ার টু ব্রাজুকা বল। আবার যদি আমরা দেখি যে 60 থেকে 90 কিলোমিটারের যে রেঞ্জটা সেটা সাধারণত মিডিয়াম রেঞ্জের, মিডিয়াম ফ্লাইটের জন্য বা মিডিয়াম পাসের জন্য আমরা প্লেয়ারা সাধারণত ইউজ করে, এক্ষেত্রে দেখা যাচ্ছে যে টেলেস্টা বল অ্যারোডাইনামিক রেজিস্ট্যান্স হচ্ছে টেলেস্টা বলের একটু কম ব্রাজুকা বলের থেকে। সুতরাং এখানে আপনাকে একটু সফট কিক করতে হবে, না হলে এটা ওভারশুট হবে। কিন্তু যখন আমরা দেখি লং পাসের ক্ষেত্রে, যেটা সাধারণত 90 কিলোমিটার বা 80 কিলোমিটারের উপরে, সেক্ষেত্রে ব্রাজুকা এবং টেলেস্টা বলের অ্যারোডাইনামিক রেজিস্ট্যান্স প্রায় সমান, এক্ষেত্রে প্লেয়ারকে কোনো অ্যাডজাস্টমেন্টের প্রয়োজন নাই। এজন্যই এটা খুবই গুরুত্বপূর্ণ যে প্লেয়াররা এবং কোচ এরা অ্যারোডাইনামিক বিহেভিয়ার সম্পর্কে একটু নলেজ থাকা দরকার। তাহলে হবে কি যে যেই আগের যে বলটা প্লেয়াররা ইউজ করতো সেই বলের সঙ্গে যেভাবে তারা ইউজ টু, একই বিহেভিয়ার একই রকমের ফোর্স তারা সব জায়গায় ইউজ করতে পারবে না নতুন বলের সঙ্গে। এই জন্যই এটা খুব ইম্পর্টেন্ট। আমি আবারও বলছি সংক্ষেপে যে ব্রাজুকা বল শর্ট পাসের জন্য একটু হার্ড কিক করতে হবে, মিডিয়াম পাসের জন্য একটু সফট কিক করতে হবে, নাহলে এটা ওভারশুট হবে।
এটা আপনি কি ব্রাজুকার কথা বলছেন না টেলেস্টার 18-এর কথা?
আমি বলছি যে টেলেস্টা 18 কম্পেয়ার টু ব্রাজুকা বল, টেলেস্টা 18-র বলটা কিভাবে কিক করতে হবে ব্রাজুকা বলের তুলনায়, যে শর্ট পাসের জন্য একটু হার্ড কিক করতে হবে টেলেস্টা 18 বলকে, কারণ এর রেজিস্ট্যান্স লো স্পিডে একটু বেশি। মিডিয়াম পাসে একে একটু সফট কিক করতে হবে, অর্থাৎ হার্ড করা যাবে না, কারণ এর রেজিস্ট্যান্স একটু কম।
দলগুলো কি প্রস্তুতিমূলক পর্যায়ে এটা নিয়ে অনুশীলন করার সুযোগ পেয়েছিল?
এটা বলা কঠিন, যদিও এই বলটা 2017 সালের নভেম্বরে অলরেডি রিলিজ করেছে। সাধারণত ওয়ার্ল্ড কাপ টিমরা একটু আগেই পায়, তারা যদি এটাকে ভালোভাবে একটু প্র্যাকটিস এবং একটু ইউজ টু না হয় তাহলে কিন্তু এই বিশাল সমস্যা হবে মাঠে।
বল নিয়ে এখন পর্যন্ত কারো কোনো সমালোচনা বা অভিযোগ শোনা যায়নি?
এ পর্যন্ত আমরা এখনো সমালোচনা শুনতে পাইনি পার্টিকুলারলি প্লেয়ারদের কাছ থেকে। তবে আমার কাছে যেটা মনে হচ্ছে, আমাদের স্টাডি এবং ফিল্ডের বিহেভিয়ার, ফিল্ড ডাটা, যে এবারকার বল হচ্ছে অত্যন্ত স্টেবল বল বোথ প্লেয়ার্স পয়েন্ট অফ ভিউ এবং গোলকিপারের পয়েন্ট অফ ভিউতেও।
ডক্টর ফিরোজ আলম, এসবিএস শ্রোতাদের উদ্দেশ্যে আপনি আর কিছু বলবেন?
আরেকটা জিনিস আমি বলতে চাচ্ছি যে এই পর্যন্ত যতগুলো খেলা হয়েছে গতকাল পর্যন্ত, সেটা হয়েছে প্রায় 32টা ম্যাচ খেলা হয়েছে এবং সেখানে প্রায় 85টা গোল হয়েছে। এভারেজ গোল হয়েছে 2.7 গোল পার ম্যাচে। এবং আমরা যদি 2014 সালের ওয়ার্ল্ড কাপ ফিফা খেলাটা দেখি, সেখানে 64টা ম্যাচের এভারেজ গোল হয়েছিল 2.7। সুতরাং এটা কিন্তু খুব সিগনিফিকেন্টলি ডিফারেন্স এখনো হচ্ছে না, যদিও এখনো অর্ধেক খেলা বাকি আছে। তো সেই দিক দিয়ে বিবেচনায় দিস বল ইজ অ্যারোডাইনামিক্যালি পারফর্মিং মাচ বেটার কম্পেয়ার টু প্রিভিয়াস টু বল, স্পেশালি যেটা 2014 সালে, 2006 সালে এবং 2010 সালে জাবুলানি বল।
ডক্টর ফিরোজ আলম, এসবিএস বাংলাকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।
ধন্যবাদ। sbs.com.au